ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার, শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এ বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকে। অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি সমাবেশে ভাষণ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্যের সীমান্ত দেয়ালের একটি অংশ পরিদর্শন করেছেন। ট্রাম্প এই সীমান্ত প্রাচীরের একটি অংশের প্রশংসা করেন, সেখানে তিনি এবং আরো কিছু কর্মকর্তা দেয়ালে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট বলেন, এই দেয়াল অবৈধ অভিবাসন এবং করোনা ভাইরাসের প্রবেশ বন্ধ করবে। তবে অ্যারিজোনা রাজ্যটি এখন কোভিড-১৯ সংক্রমণের একটি কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ট্রাম্পের এই সফরের ঠিক আগে অ্যারিজোনার স্বাস্থ্য দপ্তর মঙ্গলবার জানায় যে সেই রাজ্যে নতুন করে ৩,৬০০ জন এই রোগে সংক্রমিত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্রের মতে সব মিলিয়ে অ্যারিজোনায় এখন মোট সংক্রমিত রোগীর সংখ্যা হচ্ছে ৫৪,০০০ এবং মারা গেছে ১,৩০০ জন। সীমান্ত দেয়াল প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত এর আগে কখনই এতটা সুরক্ষিত ছিল না। এটি হচ্ছে বিশ্বের সবচাইতে শক্তিশালী এবং সামূহিক সীমান্ত প্রাচীর। তিনি আরো বলেন, আমাদের জরুরি জনস্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে আমরা দক্ষিণের এই সীমান্তে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সক্ষম হয়েছি, মানুষ পাচার বন্ধ করেছি এবং সীমান্ত অতিক্রমকারীদের দ্রুতই ফেরত পাঠিয়েছি। ট্রাম্প বলেন, জনস্বাস্থ্য বিষয়ক এই সব পদক্ষেপ ছাড়া দক্ষিণের এই সীমান্ত হতো বিশ্বে করোনা ভাইরাসের মূল কেন্দ্র। যুক্তরাষ্ট্র সরকার বলছে যে ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ৩৩৮ কিলোমিটারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তবে দেখা যাচ্ছে যে আগে যেখানে কোনো দেয়াল ছিল না সেরকম মাত্র ৪.৮ কিলোমিটার জায়গা জুড়ে দেয়াল নির্মাণ করা হয়েছে। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনিক্সের একটি মেগা চার্চ মিলনায়তনে ৩,০০০ তরুণ সমর্থকদের উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে তার নির্বাচনী প্রচার অভিযানে ভাষণ দিয়েছেন। ওই অনুষ্ঠানে উপস্থিত মাত্র কয়েকজনকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে, যদিও ফিনিক্স শহর কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। ট্রাম্প ওই অনুষ্ঠানের মঞ্চে ৯০ মিনিট থাকার সময় এই মহামারী সম্পর্কে সামান্যই কথা বলেছেন। এক পর্যায়ে তিনি চীনের উহানে প্রথম চিহ্নিত এই মহামারীকে কুংফ্লু বলে উল্লেখ করেন। এই আপত্তিকর শব্দটি তিনি প্রথম উচ্চারণ করেছিলেন শনিবার ওক্লাহোমার টুলসায় এক জনসমাবেশে। ১,০০০০ বেশি লোক কোভিড-১৯ মারা যাওয়ায় এখন ল্যাটিন আমেরিকায় হচ্ছে বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের নতুন কেন্দ্রস্থল। ব্রাজিল ওই অঞ্চলে শীর্ষে রয়েছে, সেখানে ১,১,৪৫,৯০৬ জন সংক্রমিত হয়েছে, যার মধ্যে ৫২,৬৪৫ জন মারা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে মতে মৃত্যু ও সংক্রমিতের সংখ্যার দিক দিয়ে ব্রাজিলের স্থান এখন যুক্তরাষ্ট্রের পরই। মঙ্গলবার ২৪ ঘন্টায় ব্রাজিলে নতুন করে ৩৯,৪৩৬ জন সংক্রমিত হয়েছে, মারা গেছে আরো ১,৩০০ বেশি। এই মহামারী এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে একজন ফেডারেল বিচারক প্রেসিডেন্ট বলসোনারোকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন এবং মাস্ক না পরলে প্রতিদিন তার জরিমানা হবে ৪০০ ডলার করে। বিচারক বলেন, প্রেসিডেন্ট ব্রাজিলিয়ার স্থানীয় আইন ভঙ্গ করছেন, যে আইনের লক্ষ্যই হচ্ছে এই ভাইরাস সংক্রমণ কমিয়ে আনা। এতদিন বলসোনারো বিশাল সব রাজনৈতিক সমাবেশ যেখানে তিনি ভোটদাতা ও শিশুদের খুব কাছাকাছি গেছেন সেখানে মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। এদিকে বিশ্লেষকরা সাধারণভাবে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ভাইরাস ছড়িয়ে পড়া এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে সেখানে ব্যাপক দারিদ্র, সরকারের প্রতি বড় রকমের অনাস্থা এবং বোলসোনারো কিংবা মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের এই রোগের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা, ঝুঁকির বিষয়টিকে নাকচ করে দেয়া এবং কড়াকড়িভাবে লকডাউন আরোপ করতে ব্যর্থ হওয়াকে দায়ী করেছেন। ল্যাটিন আমেরিকায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন গোটা বিশ্বে মোট মৃতের সংখ্যা হচ্ছে 4,77,000 এবং মোট আক্রান্তের সংখ্যা 92,00,000। যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক লোক এতে সংক্রমিত হয়েছে এবং মারা গেছে। যুক্তরাষ্ট্রে 23,00,000 লোক এতে সংক্রমিত হয়েছে, মারা গেছে 121,228 জন। এদিকে সংক্রামক রোগ বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউচি গতকাল কংগ্রেসের একটি প্যানেলকে জানান যে এই সংক্রমিতদের চিহ্নিত করার জন্য আরো পরীক্ষা চালানো হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,582 জনে। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 3,462 জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 122,660 জনে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু তার প্রতিবেদনে।
করোনা সংক্রমণের উচ্চহারে ক্রমবর্ধমান বিস্তার প্রতিরোধে সীমাহীন কর্তৃপক্ষ সিদ্ধান্তহীনতা, চিকিৎসা এবং পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এককেন্দ্রিকতা এবং জরুরি ব্যবস্থা গ্রহণে বিলম্ব দেশব্যাপী উচ্চহারে করোনা ছড়িয়ে পড়ার জন্য প্রধানতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। ঘোষণা দেওয়া হলেও গত 10 দিনেও ঢাকার ঝুঁকিপূর্ণ 45টি এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউনের আওতায় আনা হয়নি। বলা হচ্ছে এখনও প্রস্তুতি পর্ব চলছে, ম্যাপিং নিয়েও চলছে নানা কথা। দেশের 19টি করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার বেশ কিছু এলাকায় লকডাউন নয়, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের পরীক্ষা বা টেস্টের ক্ষেত্রে বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে পিছিয়ে থাকারও শেষ দিকে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারিগরি পরামর্শ কমিটি গত এপ্রিলে গড়ে প্রতিদিন কমপক্ষে 30,000 জনের পরীক্ষার কথা বলেছিল, অথচ কখনোই তা মানা হয়নি এবং এখনো মানা হচ্ছে না। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সদর কার্যালয় স্বাস্থ্য ভবন পরপর 2টি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, করোনা সংক্রান্ত মহামারীর সময় কোনো রোগীকে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল ফেরাতে পারবে না, ভর্তি নেওয়া হবে না বা চিকিৎসা করা হবে না, এমন কথা বলতে পারবে না। আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গত রবিবার ছাড়িয়েছিল 4,00,000, আজ বুধবার তা ছাড়িয়ে গেল 4,50,000-এ। এভাবেই দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর এই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় প্রায় 16,000 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 4,56,183 জন। মহারাষ্ট্রে, দিল্লি ও তামিলনাড়ু দেশের মোট আক্রান্তে প্রায় 60% এই 3টি রাজ্য থেকে। করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়াচ্ছে উদ্বেগ। করোনার থাবায় মৃত্যু সংখ্যা ইতিমধ্যেই 14,000 পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় 456 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত 14,476 জনের মৃত্যু হল করোনার কারণে গোটা দেশে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের জন্য 1,75,000-এরও বেশি ব্যক্তিগত দাতাদের কাছ থেকে রেকর্ড পরিমাণ চাঁদা $76,00,000 সংগ্রহ করেছেন। ওবামা ভার্চুয়াল তহবিল সংগ্রহের সময় বলেন, আমি একথাই বলতে চাই যে আমরা যদি কাজ করি তাহলে সাহায্য কোনো ব্যাপার নয়। তিনি বলেন, এদেশের ক্ষত উপশমের জন্যে এবং দেশটিকে সঠিক পথে আবার নিয়ে আসার জন্যে আমি আমার বন্ধু জো বাইডেন ছাড়া আর কারো উপর সেরকম আস্থা রাখতে পারছি না। মঙ্গলবারের এই চাঁদা সংগ্রহের ঘটনায় আবার বোঝা যাচ্ছে ওবামা তার জনপ্রিয়তাকে তার সাবেক ভাইস প্রেসিডেন্টের জন্যে কিভাবে ব্যবহার করছেন। ওবামার টিম বলছে যে এটি সূচনা কেবল এবং তারা শরৎকাল ধরে এই প্রক্রিয়া চালিয়ে যাবেন। ওবামা কেবল যে বাইডেনকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে সাহায্য করতে চান তাই নয়, তিনি প্রতিনিধি পরিষদ এবং সেনেটে ডেমোক্রেট পদপ্রার্থীদেরও সাহায্য করতে চান। ডেমোক্রেটরা বিশ্বাস করেন ওবামার আবেদন বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের জন্য শক্তি যোগাবে। তবে ওবামার এই পুনর আবির্ভাবে বাইডেনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এর ফলে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানকারীরা এই বলে রাজনৈতিক আক্রমণ করতে পারে যে ওবামা প্রশাসনের নীতিতে আমেরিকার মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হয়নি বিদেশে আমেরিকার স্বার্থের দিকেও। যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাদের মধ্যকার পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির পরিবর্তে নতুন চুক্তি সম্পাদনের ব্যাপারে অগ্রগতির আভাস দিয়েছে। ওই চুক্তিটির মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার কথা, তবে সামনে এ নিয়ে আরো বাধা আছে, বিশেষত এই আলোচনায় অন্তর্ভুক্ত হবার ব্যাপারে চীনের আপত্তি। 2010 সালে স্বাক্ষরিত নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, সংক্ষেপে স্টার্ট, হচ্ছে এই চুক্তি যেখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মোতায়েন করা পরমাণু অস্ত্র সীমিত করার কথা আছে। যুক্তরাষ্ট্রের আলোচক মার্শাল বিলিংসলি বলছেন, ওয়ার্কিং গ্রুপের এই আলোচনা জুলাইয়ের শেষে কিংবা অগস্টের প্রথম দিকে শুরু হতে পারে এবং এর ফলে ভিয়েনায় দ্বিতীয় দফা আলোচনা হতে পারে। তাইওয়ান বলছে যে চীনের সামরিক বিমানগুলো তাদের আকাশ সীমার মধ্যে এক সপ্তাহে 6 বার এবং এ মাসে এ পর্যন্ত 8 বার উড়ে গেছে। যদিও তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক প্রতিটি বিমানকে সরিয়ে দিয়েছে, তবে তারা ওই দ্বীপের জনসাধারণকে সতর্ক করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন বেজিং এর নেতারা এমনকি ওয়াশিংটনকেও একদিকে যেমন হুঁশিয়ার করে দিচ্ছে, অন্যদিকে এশিয়ায় যে কোনো সংঘাতের জন্য নিজেদের সৈন্যকেও প্রশিক্ষণ দিচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে 2 বছর ব্যাপী বাণিজ্য বিবাদের জন্য চীনকে দায়ী করেছে এবং এবছরের গোড়ার দিকে কোভিড-19 বিষয়টিকে অগ্রাহ্য করার জন্যও চীনকে দোষারোপ করেছে। চীনের সম্প্রসারণ রোধ করতে তারা এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্র তার নৌবাহিনীর জাহাজও পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলো চীন ও তাইওয়ানকে পৃথককারী প্রণালীর ভেতর দিয়ে 6 বার গেছে, যা বেজিং এর বিরক্তির কারণ হয়েছে। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানের উপর তার সার্বভৌমত্ব দাবি করছে এবং অন্যান্য দেশ তাইওয়ানকে সমর্থন করলে আপত্তি জানাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 2020 সালে এনাগাদে 4 বার তাইওয়ানের কাছে দক্ষিণ চীন সাগরে ফ্রিডম অফ ন্যাভিগেশন অপারেশন বলে অভিযান চালিয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর মিছিল থেমে নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও আন্তর্জাতিক পত্রপত্রিকার তথ্যের বরাতে বুধবার ঢাকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত 1238 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। খবরে বলা হয়েছে এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন সৌদি আরবে, যার সংখ্যা অন্তত 415 জন। দেশটিতে আরো 100 বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে ব্রিটেনে ও যুক্তরাষ্ট্রে, এবং দেশ দুইটিতে মৃত্যু হয়েছে যথাক্রমে 306 এবং 272 জন বাংলাদেশির। খবরে বলা হয়েছে আর যে সকল দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, যেমন সংযুক্ত আরব আমিরাতে 104 জন, কুয়েতে 45 জন, ওমানে 20 জন এবং কাতারে 18 জন। তবে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সিঙ্গাপুরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এযাবৎ সেখানে 1000 বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেও কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে করোনাকালে চাকরি ও কাজের সুযোগ হারিয়ে অনেক মানুষ রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে পাড়ি জমাচ্ছেন বলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের তরফে জানা গেছে। কর্মকর্তারা বলেছেন কাজের হবে শুধু বস্তিবাসীরা যে ঢাকা ছেড়ে যাচ্ছেন তা নয়, চাকরিজীবী ও শিল্প শ্রমিক যাদের অনেকে চাকরি হারিয়েছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা গ্রামে ফিরে যাচ্ছেন। তবে মার্চের প্রথমে দেশে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত কত মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন তার কোনো পরিসংখ্যান জানা যায় না। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
করোনা সংক্রমণের উচ্চ হারে ক্রমবর্ধমান বিস্তার প্রতিরোধে সীমাহীন কর্তৃপক্ষ সিদ্ধান্তহীনতা, চিকিৎসা এবং পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এককেন্দ্রিকতা এবং জরুরি ব্যবস্থা গ্রহণে বিলম্ব দেশব্যাপী উচ্চ হারে করোনা ছড়িয়ে পড়ার জন্য প্রধানতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। ঘোষণা দেওয়া হলেও গত 10 দিনেও ঢাকার ঝুঁকিপূর্ণ 45টি এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউনের আওতায় আনা হয়নি। বলা হচ্ছে এখনও প্রস্তুতি পর্ব চলছে, ম্যাপিং নিয়েও চলছে নানা কথা। দেশের 19টি করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার বেশ কিছু এলাকায় লকডাউন নয়, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের পরীক্ষা বা টেস্টের ক্ষেত্রে বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে পিছিয়ে থাকারও শেষ দিকে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারিগরি পরামর্শ কমিটি গত এপ্রিলে গড়ে প্রতিদিন কমপক্ষে 30,000 জনের পরীক্ষার কথা বলেছিল, অথচ কখনোই তা মানা হয়নি এবং এখনও মানা হচ্ছে না। ওই পরামর্শ দেওয়া হয়েছিল কম সংক্রমণের সময়। এখন পরিবর্তিত বাস্তবতায় প্রতিদিনের পরীক্ষার সংখ্যা আরও অনেক বাড়ানো উচিত বলে মনে করছেন সরকারি সংস্থা IEDCR এর ঊর্ধ্বতন বিজ্ঞানী এবং উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে কারিগরি পরামর্শ কমিটি, তারা এপ্রিল মাসে বলেছিলেন যে প্রতিদিন অন্তত 30,000 পরীক্ষা করা দরকার। মে মাস থেকে সংক্রমণটা বেড়েছে, তো আমরা দেখছি যে প্রতিদিন এই সপ্তাহে প্রতিদিন প্রায় গড়ে 15,000 পরীক্ষা করা হচ্ছে। কিন্তু আমার ধারণা সংক্রমণ যে হারে বাড়ছে, আমাদের 30,000-এর চাইতেও প্রতিদিন পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে, না হলে আমাদের অনেক মৃদু লক্ষণযুক্ত রোগী পরীক্ষার আওতায় বাইরে থেকে যাচ্ছে।
গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 37 জন, এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,582 জনে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 3,462 জন, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,22,660 জন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারে বাড়ানো হয়েছে রেড জোনের পরিধি এবং লকডাউনের সময়সীমা। লাল অঞ্চলে অন্তর্ভুক্ত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের পাশের বিশেষ বিশেষ এলাকা। জুন মাসের শুরু থেকেই কঠোর লকডাউন ছিল কক্সবাজারে। দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানো হয় 30 জুন পর্যন্ত। এখন কক্সবাজার পৌরসভা ছাড়াও টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং, কোটবাজার, বালুখালি এবং থাইংখালী রেড জোনে অন্তর্ভুক্ত হয়েছে। এসব এলাকায় 11 জুলাই পর্যন্ত লকডাউন থাকবে বলে এক প্রজ্ঞাপনে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার। ওই এলাকার চাকরিজীবীদের দেয়া হয়েছে সাধারণ ছুটি, তবে জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির বাইরে রয়েছে। কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ ইতিমধ্যে 2,000 ছাড়িয়ে গেছে, এর মধ্যে মৃত্যু হয়েছে 35 জনের। অপরদিকে রোহিঙ্গা ক্যাম্পেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। সরকারি তথ্য মতে শিবিরগুলোতে করোনা সংক্রমণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জন রোহিঙ্গার। সংক্রমিত শনাক্ত হয়েছে 46 জন রোহিঙ্গা শরণার্থীর। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30, বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,350 কিলোহার্টস, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,700 কিলোহার্টস এবং 12,030 কিলোহার্টসে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1,575 কিলোহার্টসে।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারতীয় যোগগুরু রামদেব গতকাল হঠাৎই এক সাংবাদিক সম্মেলন ডেকে চাঞ্চল্যকর ঘোষণা করেছিলেন যে তার পতঞ্জলি আয়ুর্বেদিক সংস্থা সম্পূর্ণ দেশি পদ্ধতিতে করোনার ওষুধ বানিয়ে ফেলেছে। করোনা রোগাক্রান্ত ব্যক্তিরা এই ওষুধ খেলে এক সপ্তাহের মধ্যে রোগমুক্ত হবেন এবং এক সপ্তাহের মধ্যেই ওই ওষুধ বাজারে আসবে বলেও তিনি দাবি করেন। রামদেব বলেন, করোনিল ও শশারি নামে ওই দুটি ওষুধ একটি করোনা কিটের দাম পড়বে 545 টাকা, আর সপ্তাহখানেকের অপেক্ষা, তারপরেই বাজারে সেটি এসে যাবে। রামদেবের এই ঘোষণা প্রতিটি খবরের চ্যানেলে সম্প্রচারিত হয় এবং সঙ্গে সঙ্গে সরকারের টনক নড়ে। উত্তরাখণ্ডের হরিদ্বার, যেখানে রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদিক লিমিটেড সংস্থার সদর দপ্তর ও কারখানা, সেই রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার একযোগে রামদেবকে নোটিশ পাঠিয়ে বলে, এই ওষুধের গুণাগুণ বিচার না করে সরকারিভাবে এর লাইসেন্স না নিয়ে কীভাবে রামদেব এই ঘোষণাটি করে দিলেন। এখনই এই দুটি ওষুধ, যার নাম দেওয়া হয়েছে করোনিল ও শশারি, এই ওষুধ দুটি কী কী দিয়ে বানানো হয়েছে, কোথা থেকে সেই অনুপান জোগাড় করা হয়েছে, কোথায় তৈরি হয়েছে, কাদের ওপর পরীক্ষা করা হয়েছে, ইত্যাদি সব রকম তথ্য আয়ুষ মন্ত্রকে পাঠাতে হবে। আয়ুষ হলো ভারত সরকারের একটি মন্ত্রক, যেটি স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে সমান্তরালভাবে কাজ করে, কিন্তু এদেশে ভারতীয় যে সমস্ত চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন আয়ুর্বেদিক, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, হেকিমি, কবিরাজি ও হোমিওপ্যাথি, এইসব চিকিৎসার ওষুধপত্র এবং চিকিৎসকদের লাইসেন্স সবই আয়ুষ মন্ত্রকের হাত দিয়ে যায়। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী শ্রীপদ নায়েক আজ অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে বাবা রামদেব করোনার একটি ওষুধ তৈরি করেছেন, ভালো কথা, সেখানে সারা পৃথিবী এই ওষুধ বার করার জন্য হন্যে হয়ে ঘুরছে, প্রতিটি দেশের বৈজ্ঞানিকরা এই ওষুধ তৈরিতে প্রাণপাত করে চলেছেন, সেখানে ভারতের একটি আয়ুর্বেদ সংস্থা হঠাৎ করে এই ওষুধ তৈরি করে ফেলল, তার আগে তো কিছু জানাতে হবে, এইভাবে তো হয় না। আয়ুষ মন্ত্রককে না জানিয়ে এই ওষুধের বিজ্ঞাপন দেওয়া, এই ওষুধের প্রচার করা কোনো কিছুই চলবে না। সরকারি নোটিশ পাওয়ার পর গতকাল যদিও রামদেবের পতঞ্জলি সংস্থা সরকারের কাছে যা কিছু তারা চেয়েছে সেই সব লিখিতভাবে জানিয়ে দিয়েছে, কিন্তু পুরো ব্যাপারটাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। পতঞ্জলির কর্ণধার বাবা রামদেব সাংবাদিকদের বলেছেন, করোনার ওষুধ তৈরির কাজে সাহায্য করেছে রাজস্থানের জয়পুরের একটি ব্যক্তিগত মালিকানার বিশ্ববিদ্যালয়, দিল্লি, আহমেদাবাদ এবং আরও কয়েকটি শহরের 280 জন করোনা রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। ওষুধ খাওয়ার 3 দিনের মধ্যে তারা 69% ভালো হয়ে যান, আর 7 দিন ওষুধ খেয়ে তারা শতকরা 100% সুস্থ হয়ে গিয়েছেন। উল্লেখ করা যেতে পারে, রামদেবের এই দাবি অনুযায়ী পতঞ্জলি সংস্থা ভারতীয় আয়ুর্বেদ প্রথায় খাঁটি পদ্ধতিতে ওষুধ তৈরি করে বলেও দাবি করে থাকে এবং তা প্রচারও করে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদের বিশাল কারখানা উদ্বোধন করেছেন। ভারতীয় জনতা পার্টিতে রামদেবের বিপুল প্রভাব রয়েছে। হিন্দুত্ববাদীদের মদতপুষ্ট এই সংস্থা কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করছে এবং সারা ভারতে 100 কোটি মানুষ এই পতঞ্জলি সংস্থায় তৈরি ওষুধ বা অন্যান্য জিনিসপত্র যেমন ঘি, মধু ইত্যাদি নির্দ্বিধায় কিনছেন এবং ব্যবহার করছেন। কিন্তু ওষুধের ক্ষেত্রে, বিশেষ করে করোনার মতো একটা সাংঘাতিক রোগের ওষুধ, এইভাবে বিজ্ঞাপন করা বা বিক্রি করা অত্যন্ত ক্ষতিকর এবং বিপজ্জনক। এটা সাধারণ মানুষের মধ্যে একটা আস্থার প্রবণতা সৃষ্টি করতে পারে। সুতরাং এটার গুণাগুণ ভালোভাবে যাচাই না করে বাজারে এই নিয়ে কোনো প্রচার বা বিক্রি কিছুই করা যাবে না। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গত রবিবার ছাড়িয়েছিল 4 লাখ, আজ বুধবার তা ছাড়িয়ে গেল 4.5 লাখে। এভাবেই দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আর এই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় প্রায় 16,000 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন 4,56,183 জন। মহারাষ্ট্রে, দিল্লি ও তামিলনাড়ু দেশের মোট আক্রান্তে প্রায় 60% এই 3টি রাজ্য থেকে। করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়াচ্ছে উদ্বেগ। করোনার থাবায় মৃত্যু সংখ্যা ইতিমধ্যেই 14,000 পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় 456 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত 14,476 জনের মৃত্যু হল করোনার কারণে গোটা দেশে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষ রায়, আরেকটি রিপোর্ট।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের সদর কার্যালয় স্বাস্থ্য ভবন পরপর দুটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, করোনা সংক্রান্ত বিশ্বমারী সময় কোনো রোগীকে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল ফেরাতে পারবে না, ভর্তি নেওয়া হবে না বা চিকিৎসা করা হবে না এমন কথা বলতেও পারবে না, অর্থাৎ ফিরিয়ে দিতে পারবে না রাজ্যের কোনো হাসপাতাল। সরকারি কোনো হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে সেখানকার সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান থেকে শুরু করে যারা সেদিন দায়িত্বে থাকবেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি সার্ভিস রুল অনুযায়ী আরও কড়া পদক্ষেপ করার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। একইভাবে কোনো বেসরকারি হাসপাতাল রোগীকে ভর্তি নিতে অস্বীকার করলে বা ফিরিয়ে দিলে সেই হাসপাতালের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। গত 2017 সালের আইন অনুযায়ী সেই হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে এমন কথা বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে নির্মীয়মান সীমান্ত দেয়ালের অগ্রগতি দেখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অ্যারিজোনা সফর করেন। সেখানে দেয়া এক বক্তব্যে তিনি অভিবাসন সংক্রান্ত তাঁর নেওয়া কর্মসূচি সম্পর্কে কথা বলেন। এর আগে সোমবার ট্রাম্প প্রশাসন বলেছেন, কোভিড-19 এই সময়ে নানান সীমাবদ্ধতা এবং লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং আমেরিকানরা যে মাত্রায় বেকার হয়ে পড়েছেন তা সামাল দেওয়ার জন্য বিদেশিদের কর্মভিসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক ভিসা বন্ধের এই সিদ্ধান্তের মধ্যে কিছু গেস্ট ওয়ার্কার প্রোগ্রাম রয়েছে, রয়েছে H-1B কর্মসূচি, H-2B কর্মসূচি, যারাও তাই বিশেষায়িত খাত, বিশেষ করে প্রযুক্তি খাতে দক্ষ কর্মী সাময়িক কাজের জন্য বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে আনার অনুমতি দেওয়া হতো। মঙ্গলবার তিনি অ্যারিজোনা সফরকালে অ্যারিজোনার ইউমা কাউন্টির দেয়াল নির্মাণ সাইট দেখেন এবং সেখানে ইতিমধ্যেই গড়ে ওঠা 322 কিলোমিটার দেয়াল নির্মাণ কাজ দেখেন।
This is the most powerful and comprehensive border wall structure anywhere in the world. It's got technology that nobody would even believe
between বলেন, এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে মজবুত দেয়াল, আধুনিক প্রযুক্তিতে তৈরি। এই দেয়ালে থাকছে সেন্সর এবং ক্যামেরা যুক্ত, যা বিশ্বের সবচেয়ে বড় একটি শক্তিশালী একটি দেয়াল। এবছর শেষ নাগাদ 725 কিলোমিটার দেয়াল নির্মাণ কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল কর্তৃপক্ষ বলছে কাজ দ্রুত এগিয়ে চলছে। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তাতে H-1B, H-2B কর্মসূচিতে অকৃষি খাতে যে মৌসুমি কর্মী আনা হতো এবং বিশেষায়িত খাতের দক্ষ কর্মী আনা বন্ধ করা হচ্ছে। এছাড়া এতে থাকছে সংস্কৃতি বিনিময়ের ভিসা J-1, শর্ট টার্ম ওয়ার্কার বা ক্ষুদ্র সময়ের কর্মী আনার ভিসা, H-1B এবং H-2B ভিসাধারীদের জন্য স্ত্রীদের যে ভিসা সেগুলো, এবং যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর্মী আনার ভিসা। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের বিশ্লেষক জেমস পেথাকিক্সের মতে,
Some of those skills may not be easily duplicated by workers already here. I think there's a view that, you know, sort of one tech worker is like another tech worker, but there's a lot of very specific skills, particularly in these sort of
H-1B তে যাদেরকে যুক্তরাষ্ট্রে কাজের জন্য আনা হতো সেরকম দক্ষ কর্মী এখানে পাওয়া কঠিন হবে। বলা হচ্ছে প্রযুক্তি কর্মীরা সবসময়ই সব জায়গায় সব কাজই করতে পারে, কিন্তু বিষয়টি আসলে তা নয়। এক একজনের দক্ষতা এক এক কাজে এক এক রকম, তাই বিশেষায়িত খাত যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা তা বিশেষ শিক্ষা এবং দক্ষতা না থাকলে করা সম্ভব নয়। প্রেসিডেন্টের ওই আদেশে হাজার হাজার বিদেশি কর্মীর যুক্তরাষ্ট্রে এসে কাজ করা বন্ধ হয়ে যাবে এবং তার প্রভাব পড়বে সর্বত্রই। অভিবাসন আইনজীবী হাসান আহমেদের মতে,
J visas, which include au pairs, foreign exchange students, visiting scholars and researchers, and even foreign physicians, and also L visas, which are intra-company
transfer visas. J visa থাকা কর্মী, বিদেশি শিক্ষার্থী, স্কলার এবং গবেষক, এমনকি বিদেশি চিকিৎসকরাও এতে ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসা সংক্রান্ত L visa-য় বিশেষ দক্ষ লোকজন আনা হতো, সেটিও ক্ষতিগ্রস্ত হবে। গত শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প ওকলাহোমায় টালসায় নির্বাচনী সমাবেশ করেন, তাতে আশানুরূপ মানুষের উপস্থিতি ছিল না। আর অ্যারিজোনা সফরের মাধ্যমে তিনি হয়তো ভোটারদেরকে তাঁর অভিবাসন সংস্কার করবার বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতির যা ছিল সেটি মনে করিয়ে দেবার একটি চেষ্টা হতে পারে বলে অনেকেই মনে করেন। জেমস পেথোকিক্স যেমনটি বলেন,
is bad for America and to the extent that
বলেন এটি হতে পারে রাজনৈতিক একটি প্রচারণার অংশ, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ঠিক নয়, রিপাবলিকানদের মনোবল বৃদ্ধির এটি একটি উপায়। অ্যারিজোনার সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার মতোই বলেন,
But the radical left, they hate our history, they hate our values, and they hate everything we prize as Americans, and we're right. Because our country didn't grow great.
বামপন্থীরা আমাদের ইতিহাসকে পরিহাস করে, আমেরিকান হিসেবে তারা আমাদের মূল্যবোধকে অবমূল্যায়ন করে। এটা হতেই পারে, কারণ আমাদের দেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই। ঐতিহ্যগতভাবে রিপাবলিকান নিয়ন্ত্রিত অ্যারিজোনা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি স্থান হবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী আনার বিভিন্ন ধরনের ভিসা বন্ধের সিদ্ধান্ত এবং প্রেসিডেন্টের অ্যারিজোনার ভাষণের প্রভাব নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কতটা পড়বে সে প্রশ্নে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান সিনিয়র সাংবাদিক এবং অভিবাসন বিষয়ক পরামর্শদাতা মঈনুদ্দিন নাসির বলেন,
ডোনাল্ড ট্রাম্প এই যখন কোভিড-19 ছিল না, যখন তুঙ্গে ছিল আপনার ওয়ার্ক, যে জনগণের আপনার মানে আমেরিকানদের যে জব, এই যে আপনার মানে আনএমপ্লয়মেন্ট রেট সবচেয়ে সর্বনিম্ন ছিল, তখনও কিন্তু তিনি H1B অন্যান্য বিটা ক্যাটাগরি রেস্ট্রিক্ট করেছিল। আপনি জানেন, আপনি কোভিড-19 এর শুরুতে আপনি 60 দিনের জন্য ফ্যামিলি ইউনিফিকেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং পরে অবশ্যই নিজের দলের মধ্যে এবং হোয়াইট হাউসের মধ্যে চাপাচাপির কারণে তিনি সেটাকে স্থগিত করেছেন। আবার এই যে এখন তিনি বলছেন যে H1B এবং H2B, তার সাথে রয়েছে L1 ভিসা যেটা কর্পোরেট গ্রিপদের জন্য, এবং এখন L1 ভিসা তো আর আমেরিকান চাকরি না, N1 ভিসাতে আপনারা মানে তারা নিজেরাই চাকরি করে, এই যে যেমন কর্পোরেশনের কোন এমপ্লয়ি আমেরিকাতে এসে কাজ করে এবং তারা বেতন তাদের ওই কর্পোরেশন থেকে নেয় এবং তারা আমেরিকান কোন জব তারা ই করে না। এটা আমার একটা হাস্যকর ব্যাপার যে L1 ভিসাতে যারা আমেরিকায় আসে তারা আমেরিকান কোনো জব তারা নেয় না, এবং মানে কোন আমেরিকান সেই জবের জন্য এফেক্টেড হয় না L1 ভিসাতে যারা আসে। J1 ভিসা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, তারা এটা আনতে পারে না আনতে পারে, আগামী ডিসেম্বর পর্যন্ত একটু রেস্ট্রিক্ট করেছে, এবং তারা বলছে যে 5 লক্ষ চাকরির সংস্থান হবে। কিন্তু এই যে ক্যাটাগরিতে যারা আসে এই চাকরিগুলো কোনো আমেরিকান নেয় না, কোনো আমেরিকান এই চাকরিগুলো গ্রহণ করে না, এবং এইটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এটা মনগড়া একটা প্রোক্লামেশন, এবং বলা হচ্ছে এটা নির্বাচনের আগেই উনি এটা আপনি মানে যেমন সময়টা অত্যন্ত তার জন্য খুব খারাপ নির্বাচনের জন্য, যেমন উনি শনিবারে যে তুলসাতে ইয়ে করেছে সেখানে মাত্র 6,000 কিছু বেশি লোক সেখানে উপস্থিত ছিল, যেখানে কথা ছিল যে অনেক অনেক লোক 19,000 সিট ছিল, কিন্তু আরো অনেক বেশি লোক দাঁড়িয়ে থাকবে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা হয় নাই। তিনি আগামী নির্বাচনে জন্য বিভিন্ন ধরনের আপনার ই করেছে, যে যখন কোভিড-19 এর ম্যানেজ করতে নিজেই বুঝতে পারছেন যে তিনি হস্তক্ষেপ করে ফেলেছেন, সবকিছু নষ্ট করে ফেলেছেন, এবং অনেক কিছু অনেক তার ওনার দেরিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনার 1 লক্ষ 22,000 মতো লোক আজকে মারা গেছেন এবং মানে যে দেশটি সিদ্ধান্ত না নিয়ে হয়তো এই এই মিউটেশনকে অর্ধেকেই থাকতো, সেই এই এই মিসম্যানেজমেন্টের কারণে তার পুনর্নির্বাচনটা অনেকটা সেই কি হয়ে গেছে, ক্যাম্পেইনটা সেই হয়ে গেছে। তিনি যাচ্ছে ওনার ক্যাম্পেইন ম্যানেজারদের ম্যানেজারদের উনি বকাবকি করছেন এবং এর মধ্যে কারো সাথে কোনো পরামর্শ বা কোনো ইয়ে না করে ইভেন তার সবচেয়ে বড় সমর্থক স্টিফেন মিলার ও নীরব এই ব্যাপারে। স্টিফেন মিলারও কিছু বলছেন না যে উনি যে সমস্ত পদক্ষেপ গুলি নিচ্ছেন, কাজে এটা একটা খুব মারা, এটা মানে যে নির্বাচনের জন্য এই একটা কিছু করলাম এই একটা কিছু বললাম, এটা মানে তার নিজস্ব সাপোর্ট বেস কে কতটুকু উজ্জীবিত করে করবে এইটা চিন্তা করে তিনি এই কাজগুলি করছেন। আসলে
একটি বিষয় একটি প্রশ্ন যেটি সেটা হলো যে ভিসা সাময়িক ভিসা বন্ধের যে সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন এর এই মুহূর্তে যে ফ্যামিলি চেইন ভিসা প্রোগ্রামটা আছে, ধরেন কেউ তার ভাই বোন বাবা মার জন্য নাগরিক আমেরিকান নাগরিক অ্যাপ্লিকেশন করবে, সেগুলো কি চলবে নাকি সেগুলোও বন্ধ হয়ে গেল?
না উনি উনি এটা বন্ধ করেছিলেন কিন্তু চাপাচাপির পরে তা ছেড়ে দিয়েছেন, এখন মানে এরা আবার প্রসেসিং শুরু করেছে, এটা 60 দিনের জন্য বন্ধ করেছিলেন 60 দিন চলে গেছে এখন প্রসেসিং শুরু করেছে কিন্তু সেটার বিরুদ্ধে হোয়াইট হাউসের এমপ্লয়ীর এবং তার নির্বাহীর বিরুদ্ধে কথা ছিল, কারণ তখন অনেক লোক যখন তিনি সেটা বন্ধ করেছিলেন তখন তো আপনার মানে আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেক কম, তখন মানে তিনি এটা করে অনেকটা নিজের সাপোর্ট যেটা আছে সেটাকে তিনি উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তো এটা চলতেছে, এটা মানে এখন বন্ধ না, এখন মানে আপনার প্রসেসিং শুরু করেছে আবার। ওই এখন যারা উনি নিজে যেটা বলছেন H1B H2B আপনি মানে যেটা উল্লেখ করেছেন এর সাথে L1 বিষয় একটা হাস্যকর ব্যাপার, L1 বিষয় আমেরিকান কোন জবের সাথে কোনো সম্পর্কই না L1 বিষয়তে, L1 বিষয়
মানে বিদেশি কোম্পানি নির্বাহীরা এখানে এসে কাজ করবে
এবং তারা বেতনটা তাদের অফিস থেকে নেবে, বরঞ্চ তারা নিজস্ব অফিস থেকে টাকা এনে এখানে খরচ করবে আমেরিকাতে, এটা কেন বন্ধ করলে এটা আমি বুঝতে হাস্য করে এটা বুঝতে মুশকিল এটা।
জি অনেক ধন্যবাদ মইনুদ্দিন নাসের ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য।
নিউ ইয়র্কের খবরাখবর জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
নিউ ইয়র্কের লকডাউনের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে সোমবার থেকে, হোটেল রেস্তোরাঁ সেলুন দোকানপাট অনেকেই খুলে গেছে, তবে কোনো খাবারের দোকানে বসে কিন্তু খাওয়া যাবে না, ফুটপাতের পাশে চেয়ার টেবিল পাতা রয়েছে। বাংলাদেশে আমেরিকান ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কজনের সাথে এ নিয়ে কথা হলো, এরা হলেন মহসিন ননি, জাহেদ শরীফ ও তালুকদার সবুজ।
যারা মহসিন ননি বিশিষ্ট ব্যবসায়ী নিউ ইয়র্ক এবং বিশেষ করে জ্যাকসন হাইটসের, আপনার কাছে আমার প্রশ্নটা সেটা হচ্ছে এই যে লকডাউনের দ্বিতীয় পেজ শুরু হলো, আপনার কাছ থেকে জানতে চাই আপনি কি ভাবছেন, এই যে আপনি তো অত্যন্ত বিশিষ্ট ব্যবসায়ী, আপনি কি ভাবছেন যে ভবিষ্যতে কি হতে পারে, ব্যবসা বাণিজ্য ঠিক মতো হবে নাকি?
ধন্যবাদ কিরণ ভাই আমাকে কল করার জন্য। সত্যিকারের হিসেব বলতে কি, আজকে আমি যখন আমার এই দোকানে আসতেছি তখন আমি মানে আপনার যেহেতু আজকের থেকে ফেজ টু ওপেন হয়েছে সেই জন্য আমি আই কেম থ্রু দি 74 স্ট্রিট ওদিক দিয়ে আসলাম, দেখলাম যে সমস্ত গোল্ডের দোকান গুলা খোলা এবং আলো ঝলমল করতেছে এবং আপনার কাপড়ের দোকান গুলো খোলা, মানে সবগুলো দোকানই খোলা এক্সেপ্ট দুইটা রেস্টুরেন্ট আছে ওইখানে, একটা হচ্ছে তাজ ইন্ডিয়া ওইটা খুব বন্ধ, আর একটা রেস্টুরেন্ট ওইটাও দেখলাম বন্ধ, ও জ্যাকসন ডাইনার ওইটাও বন্ধ। ইনফ্যাক্ট আপনার ফেজ টু তে রেস্টুরেন্ট বিজনেসে কোনো এফেক্ট করেনি, বিকজ অফ রেস্টুরেন্ট বিজনেস গুলাতে ওরা সিটিং পারমিশনটা দেয়নি ফেজ টু তে, শুধু পারমিশন দিয়েছে ফেজ টু তে আপনার যে আউটসাইড ডাইনিং মানে সাইড ওয়াক কাফে বা সাইড ওয়াক ডাইনিং যেগুলো আছে বিশেষ করে এগুলি ম্যানহাটনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আর আপনার ওই যেগুলো আপনার যেসব এলাকাতে আপনার বার আছে স্পোর্টস বার বিশেষ করে তারা আউটসাইডে লোক নিতে পারে, ওইখানে দাঁড়ায় তারা ওইখান থেকে বিক্রি করতে পারে এবং লোকজন আউটসাইডে দাঁড়াইয়া ড্রিঙ্ক করতে পারে বা খেতেও পারে যদি টেবিল থাকে, কিন্তু আমাদের রেস্টুরেন্ট গুলোতে এই ফ্যাসিলিটিসটা আউটসাইড ফ্যাসিলিটিসটা নাই, যার ফলে আমাদেরকে খুব একটা এফেক্ট করেনি। তবে জ্যাকসন হাইটস 74 স্ট্রিট দিয়ে যখন আমি আসতেছিলাম তখন দেখলাম খুব জমজমাট, খুব জমজমাট, সবগুলি দোকানই আপনার আলো ঝলমল করতেছে, এবং আমাকে তো মনে হইল যে উই আর গেটিং ব্যাক দি ওল্ড এনভায়রনমেন্ট, মানে আগে যেরকম, আগে যেরকম দেখতাম 74 দিয়ে আসলে পরে গেলে পরে স্বর্ণের দোকানগুলো সব খোলা আছে, জুয়েলারির দোকানগুলো আপনার, তারপরে কাপড়ের দোকানগুলো, ঠিক আমার কাছে মনে হইল কি যে সেই আগের সিনারিটা দেখতেছি। এবং একজন স্বর্ণের দোকানের একজন সেলস গার্ল কিছুক্ষণ আগে আমার এখানে আসলো, তাকে আমি জিজ্ঞেস করলাম আজকে আপনাদের বিজনেস কিরকম, সে বললো ননি ভাই চিন্তা করতে পারবেন না, আমরা 7টার সময় ক্লোজ করার কথা কিন্তু আমরা 9টা পর্যন্ত ক্লোজ করতে পারি নাই, আমাদের ক্লোজ করতে করতে 9:30 বাজছে। আমি বললাম যে বেচাকেনি হচ্ছে, বললো কি আপনি চিন্তা করতে পারবেন না আজকে এত বিজি গেছে আমাদের দোকান। আমি বললাম যে আপনাদের প্রাইস কি আগের থেকে বেড়েছে না কমেছে, বললো হ্যাঁ অনেক বেড়েছে, $65 পার গ্রাম, অনেক দোকানে $5 পার গ্রাম তারা বিক্রি করতেছে এবং মানুষের কাছে প্রচুর টাকাও আছে, বলে কি যে কেউ দামাদামিও করতেছে না, আসতেছে পছন্দ করতেছে নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে। মানে আমার কাছে মনে হইল যে হ্যাঁ আমরা বোধ হয় জ্যাকসন হাইটে বোধ হয় সেই আগের প্রাণ চাঞ্চল্য জ্যাকসন হাইট এবং সেই এনভায়রনমেন্ট, সেই বিজি একটা, তারপরে আপনার এই যে রাত্রেবেলা আপনার একটা ক্রাউড রাস্তায় আমাদের দোকানের সামনে, আমি এখন দেখলাম আমাদের দোকানের সামনে প্রায় যে ক্রাউডটা হয় যে যারা দাঁড়ায় দাঁড়ায় ওইখানে আড্ডা মারে, সিগারেট খায়, গল্প গুজব করতেছে, এই করতেছে, চা খাইতেছে, সেই গ্রুপটা দেখলাম আজকে আবার তারা দাঁড়ায় কথাবার্তা বলতেছে, চাটা খাইতেছে, সিগারেট খাইতেছে।
তাহলে মনি ভাই তার মানে আশা করছেন যে স্বাভাবিক আস্তে আস্তে স্বাভাবিক মানে অবস্থা?
আমি আমি খুবই আশাবাদী, আমি খুবই আশাবাদী, এবং সত্যিকারের কথা বলতে কি আমি দুই দিন আগে আমি যখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন বোধ হয় 8:30-9 বাজে, তো আমি দেখলাম যে আমাদের এই জ্যাকসন হাইটের হাটবাজারের সামনে, খামার বাড়ির সামনে, প্রিমিয়ামের এখানে, বাংলাদেশ প্লাজা, ওই আপনার আপনার বাজারের মোড়টা, এই মোড়টা, এবং পুরো রাস্তা আপনার মনে করেন গাড়ি সব জাম হয়ে গেছে। আমি আমার একটু কৌতূহল বসে একটু ভিডিও করলাম, হ্যাঁ আমার কাছে মনে হলো যে সেই আগের জ্যাকসন হাইট আমরা ফিরে পাচ্ছি। তবে আমার ধারণা যে ফেজ 3 যখন ওপেন হবে তার আগেই জ্যাকসন হাইট প্রাণ চাঞ্চল্য হয়ে উঠবে এবং আমাদের সেই আগের এই আমরা ফিরে পাবো।
এটা অনেক ধন্যবাদ ননি ভাই, অনেক ধন্যবাদ আপনার অবজারভেশনের জন্য। জাহেদ শরীফ এবং ডিজাইনার এবং আর্টিস্ট, আপনি যে ব্যবসা করেন নিউ ইয়র্ক সিটিতে বহু বছর ধরে আছেন, এখন যে নিউ ইয়র্ক সিটি যেটা হলো আর কি লকডাউন ফেজ সিস্টেমটা এখন মানে শুরু হলো আর কি, আপনার মানে কাছ থেকে জানতে চাই যে কি মনে হয় ব্যবসা বাণিজ্য কিভাবে হতে পারে বা বর্তমানে কি পরিস্থিতি?
ধন্যবাদ আপনাকে। আজকে মূলত ফেজ 2 এর প্রথম দিন, তো ব্যবসা প্রতিষ্ঠান খোলার কিছু নিয়ম কানুন আছে সরকারিভাবে, এটা মূলত সিডিসির নির্ধারিত, তো আজকে কিছু লক্ষ্য করা গেছে। যেহেতু আমি মার্কেটিং এবং প্রিন্টিং এর সাথে জড়িত, তো কিছু কিছু কাস্টমার আজ থেকেই তারা ইনকোয়ারি করছে আর কি, যে বিভিন্ন নীতিমালা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শনের জন্য যে সমস্ত ফাইন এবং যে সমস্ত নির্দেশনাগুলো দিতে হয় ওই সমস্ত ব্যাপারগুলো তারা খোঁজ খবর করছে এবং যারা তৈরি আছে তারা এগুলি নিয়ে যাচ্ছে। এখনো একদম প্রাথমিক অবস্থা, লোকজন খোলার যে পরিবেশটা, নতুন যে পরিবেশটা এখন আসবে ওটার সাথে মানিয়ে নিয়ে যেভাবে তৈরি হওয়ার, ওই জাস্ট তৈরি হচ্ছে, সামনে বোঝা যাবে আর কি কেমন ব্যবসা বাণিজ্য হবে, ওই আশায় আছি আমরা।
তরফদার শামীম সবুজ, আপনি হচ্ছেন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার এক্সিকিউটিভ স্যার, নিউ ইয়র্কে অত্যন্ত সুপরিচিত একটি রেস্টুরেন্ট, আপনি তো গত কয়েক মাস ধরেই আপনাদের রেস্টুরেন্ট বন্ধ আছে, এখন তো নিউ ইয়র্কের যে এই যে লকডাউনের সেকেন্ড যে পেজটা শুরু হলো আর কি, আপনার কি মনে হচ্ছে কবে নাগাদ আপনাদের রেস্টুরেন্ট আবার খুলবে?
আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ নিউ ইয়র্কের প্রতিনিধি আমাদের সৈয়দ কিয়ন ভাই। লকডাউন আফটার লকডাউনের পরে অনেকদিন পরে আজকে প্রথম একটু দ্বিতীয় ধাপ লকডাউন খুলে গেল, কিন্তু রেস্টুরেন্টের বিজনেস আমার মনে হয় আগামী ডিসেম্বর পর্যন্ত রেস্টুরেন্টের বিজনেসটা মনে হয় ভালো চলতে নাও পারে। তবে আগামী বছর ইনশাল্লাহ আমাদের রেস্টুরেন্টের বিজনেস অনেক ভালো হবে, আশা করছি। আমাদের বুকিংও চলছে আগামী বছরের জন্য প্রচুর। এই বছরের যে পার্টিগুলো নাও জমে গেছে, নাও হয়তো না করতে পারছে, তারা সবাই আগামী বছর পার্টি করবে। তো এই বছরের যে ক্ষতিটা সেটা আমরা আগামী বছর কাটে উঠবো মনে হয়নি, আশা করি ইনশাল্লাহ।
আপনার কি মনে হয় যে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গাতে আরো রেস্টুরেন্ট এইভাবেই আস্তে আস্তে খুলবে না?
মনে হচ্ছে আগামী এক মাসের মধ্যে সব রেস্টুরেন্ট ইনশাল্লাহ স্বাভাবিক পর্যায়ে খুলে আসতে পারে, মানে ছোট ছোট রেস্টুরেন্ট গুলো, সিটিং রেস্টুরেন্ট গুলো এগুলো খুলে আসতে পারে। যদি এখন সিটিং রেস্টুরেন্ট গুলো শুরু হয়নি, টেক আউট চলতেছে, সিটিং এর জন্য পারমিশন দেয়নি সিটি এখনো, তবে মনে হয় আগামী মাস থেকে ইনশাল্লাহ সিটিং এর জন্য পারমিশন পাওয়া যাবে সবাই, ইনশাল্লাহ আশা করছি।
ধন্যবাদ।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন, নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন, বন্ধুবান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি, অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন, কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন, বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন, অকারণে নাকে মুখে হাত দেবেন না, মাস্ক পরলে ভালো হয় তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন, এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকে সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
পিপলস অ্যানিমালস লাভ নামে একটি অলাভজনক সংস্থা আছে যেখানে শিশুরা ওয়াশিংটন ডিসি এলাকার 30টি লাইব্রেরিতে থেরাপি কুকুরদের বই পড়ে শোনায়। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে সর্বসাধারণের চলাচলের স্থানগুলো বন্ধ করে দেওয়ার পর পাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুম ব্যবহার করে এই বই পড়ে শোনানোর কার্যক্রম শুরু করে। ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লকের এই প্রতিবেদন শুনে বোঝা যাবে যে শিশুরা এই কার্যক্রমে অংশ নিতে পেরে কতটা আনন্দিত। অংশগ্রহণকারীরা সাক্ষাৎ অভিবাদনের পালা শেষ করে ভার্চুয়াল ব্রেকআউট রুমে ঢুকে কুকুর এবং তাদের মালিকদের 30 মিনিট ধরে বই পড়ে শোনায়, দুটি ভিন্ন কুকুরছানার সঙ্গে 15 মিনিট করে কাটায়। এখন পর্যন্ত প্রায় 250টি শিশু দৈনিক এই অধিবেশনে অংশ নিচ্ছে। পালের নির্বাহী পরিচালক জেমস হাওয়ার্থ বলেন,
I think the program has been popular because it's something that is new and it's exciting, it's fun.
Is that a unicorn?
তিনি বলেন, আমি মনে করি কার্যক্রমটি জনপ্রিয় হয়েছে কারণ এটি নতুন এবং রোমাঞ্চকর, মজারও। এই কার্যক্রমটি 6 বছর বয়সী লুসির জন্য বেশ আনন্দময়। সে আশা করছে যে হামি, যে কুকুরকে সে আজকে গল্প পড়ে শোনাবে, সে হামি গল্পটি উপভোগ করবে। লুসি বলে,
I think he understood it because my book was about, because it was about animals.
লুসি বলল, আমার মনে হয় সে এটা বুঝতে পেরেছে কারণ আমার বই ছিল পশুদের নিয়ে। হাওয়ার্থ বলেন, এই কার্যক্রম শিশুদের পড়ার দক্ষতা বাড়াতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। জেমস হাওয়ার্থ বলেন,
Awesome to just have an audience that isn't judging. It doesn't care if you mispronounce a word.
তিনি বলেন, এমন শ্রোতা পেয়ে দারুণ লাগছে যারা বিচার করছে না, আপনি একটি শব্দ ভুল উচ্চারণ করলে কিছু এসে যায় না। পালের জুম রিডিং প্রোগ্রাম সম্পর্কে যখন খবর আসে তখন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শিশুরা এই অধিবেশনে অংশগ্রহণ করতে শুরু করে। এর মধ্যে রয়েছে ভার্জিনিয়া রিচমন্ডের 8 বছর বয়সী লিঙ্কন, যে ক্রাস্টি এবং পাল স্বেচ্ছাসেবক ক্যারি শেপার্সকে দ্য ক্যাট ইন দ্য হ্যাট পড়ে শোনাচ্ছে। লিঙ্কন বলে,
The dogs really want mostly pictures and not words.
লিঙ্কন বলল, আমি ছড়া পছন্দ করি,
কুকুরগুলো বেশিরভাগ সময় ছবি দেখতে পছন্দ করে। লিঙ্কনের মা বলছে যে তার ছেলে যখন কুকুরগুলোকে বই পড়ে শোনায় তখন সে খুব আনন্দে থাকে। লিঙ্কনের মা সারা ব্রিক্সি বলেন,
I noticed especially after the first time how happy and confident he seemed to feel.
তিনি বলেন, আমি লক্ষ্য করেছি প্রথমবারের পর থেকে লিঙ্কন কতটা আত্মবিশ্বাসী হয়েছে এবং আনন্দের সঙ্গে এই কাজটি সে করে এবং সবসময় এটি করতে চায়। ওয়াশিংটন এলাকার গ্রন্থাগার পুনরায় খোলার পরেও হ্যাওয়ার্থ ভার্চুয়াল প্রোগ্রাম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। পালের নির্বাহী পরিচালক জেমস হ্যাওয়ার্থ বলেন,
Books, we expect kids to continue from all over the country and potentially the world. And we look forward to one day welcoming dogs from around the country.
Hey, Layla.
তিনি বলেন, আমরা আশা করি শিশুরা সারা দেশ থেকে সম্ভাব্য বিশ্ব থেকে এই কার্যক্রমে অংশ নেবে এবং একদিন সারা দেশ থেকে কুকুরদের স্বাগত জানাতে পারব।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। রিপাবলিক অব রওয়ান্ডার প্রাক্তন একজন মিউনিসিপ্যাল কর্মকর্তা চার্লস সিকোপ ওয়াবোকে 1994 সালের রওয়ান্ডা গণহত্যায় অংশ নেবার জন্য খোঁজা হচ্ছে। কিবুয়ে প্রিফেকচারের গিসিয়েটারে মেয়র হিসেবে সহিংস হামলা থেকে বাঁচতে যারা এই এলাকায় পালিয়ে আশ্রয় নিয়েছিলেন তাদের খুঁজতে তিনি জাতীয় পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছিলেন। এছাড়াও যেসব টুচি সম্প্রদায়ের লোকজন প্রাণ ভয়ে চার্চে আশ্রয় নেন বা যারা পার্বত্য এলাকায় লুকিয়েছিলেন তাদের বিরুদ্ধে হামলায় ব্যক্তিগতভাবে অংশ নেবার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। এসব অপরাধ এবং অন্যান্য অপরাধের জন্য রাউন্ডার আন্তর্জাতিক অপরাধী আদালত, যা এখন ইন্টারন্যাশনাল রেজিডুয়াল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালস নামে পরিচিত, তাকে গণহত্যা এবং যুদ্ধ অপরাধের জন্য অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশসমূহ, জাতিসংঘ এবং রেজিডুয়াল মেকানিজমের সঙ্গে সহযোগিতা করে চলেছে যেন সিকুব ওয়াবো এবং গণহত্যায় জড়িত অন্যান্য সঙ্গীরা অব্যাহত বিচার এড়িয়ে না যেতে পারে। সেই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র তার গ্রেফতার সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করেছে। আপনি বা আপনার জানা মতে কারোর কাছে চার্লস সিকুব ওয়াবোর অবস্থান ও কর্মতৎপরতা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেসব তথ্য নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসের আঞ্চলিক নিরাপত্তা অফিসের ওয়েবসাইট মারফত জানাতে পারেন। ইমেল করতে পারেন US War Crimes Rewards Program at wcrp@state.gov অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন 1-202-975-5468 নম্বরে। এছাড়াও পলাতক অভিযুক্তদের ছবি পেতে বা দেখতে www.facebook.com/warcrimes/rewards program অথবা www.twitter.com/warcrimes reward ওয়েবসাইটগুলি দেখুন। সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন। মহান সৃষ্টিকর্তা আমাদের ধৈর্যের বা সবরের পরীক্ষা নিয়ে থাকেন। সে ধৈর্য পরীক্ষার সময় হয়েছে। গণজমায়েতে নিষিদ্ধ করা হয়েছে আপনারই স্বার্থে। বিভিন্ন উপাসনালয় ধর্মীয় রীতি মানতে গণজমায়েত পরিহার করুন, কারণ নিষেধাজ্ঞার কারণে আমাদের হাতে আছে এখন অনেক সময়। এই সময়ের বেশিরভাগটাই আমরা ঘরে বসে নিমগ্ন হতে পারি সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায়। আপনাকে বাঁচতে হবে এখন নিজের জন্য নয়, আপনার সন্তান সন্ততি আর পরিবার পরিজনের জন্যে।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
ভূমিকম্প আঘাত হানবার আগেই মানুষকে এ বিষয়ে অবহিত করার জন্য অর্থাৎ আগাম সতর্কবার্তা পৌঁছে দেবার জন্য যুক্তরাষ্ট্রে শেক অ্যালার্ট নামে এক পদ্ধতি চালু করা হয়েছে। এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ডিয়ানা মিচেলের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছি আমি জয়তী দাশগুপ্ত। বিজ্ঞানীরা আরো দাবি করছেন যে সেন্সর দিয়ে তৈরি এই পদ্ধতি কিন্তু বর্তমানে মেক্সিকো এবং জাপানে যে পদ্ধতি চালু রয়েছে তার তুলনায় অনেক বেশি উন্নত মানের হবে। সুতরাং বিজ্ঞানীরা সেন্সর এবং অ্যালগোরিদমের সাহায্যে এমন এক পন্থা উদ্ভাবন করার চেষ্টা করছেন যেটি আগাম সতর্কবার্তা জারি করতে সক্ষম হবে। বিজ্ঞানীরা ক্যালিফোর্নিয়াবাসীদের অনেককেই বাৎসরিক একটি ড্রিল অথবা কর্মকাণ্ডে যোগ দিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে করে তারা ভূমিকম্প আঘাত হানলে কিভাবে তার মোকাবিলা করতে হবে সেগুলি সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারেনি। যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক সংস্থা যেটি ভূতাত্ত্বিক বিষয়ে সমীক্ষা এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে থাকে তার নাম হল ইউএস জিওলজিক্যাল সার্ভে। এই সংস্থাটি সম্প্রতি তাদের ভূমিকম্প সম্বন্ধে আগাম সতর্কবার্তা জারি করার জন্য শেক অ্যালার্ট নামে এক নতুন পদ্ধতি চালু করেছে এবং বিজ্ঞানীরা এটিকে স্বয়ং সম্পূর্ণরূপে তৈরি করার জন্য যথেষ্ট রকম ব্যস্ত রয়েছেন। সিসমোলজিস্ট অর্থাৎ ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা এটিকে বিশ্বের সর্বোত্তম উৎকৃষ্ট এবং যথেষ্ট আধুনিক পদ্ধতি বলে অভিহিত করছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে অবস্থিত সিসমোলজি ল্যাবের তরফ থেকে রিচার্ড অ্যালেন বলেন,
I think we can say that the shake alert system is the most advanced early warning system in the world, in the sense that not only does it recognize when an earthquake starts, in the really big earthquakes it starts to map out the
আমরা বলতে পারি যে এই পদ্ধতি প্রযুক্তিগতভাবে খুবই উন্নত। পৃথিবীতে এই সর্বপ্রথম ভূমিকম্পের পরিমাপ সম্বন্ধে এরকম একটি পন্থা আবিষ্কৃত হয়েছে যেটি শুধু ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা সম্পর্কে লোককে সচেতন করছে তা নয়, এটি আরও বলে দিচ্ছে যে এই বড় ভূমিকম্প হলে সেটি কতটা জায়গা ক্ষতিগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এবং অরেগন রাজ্যে যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে তাদেরকে ভূমিকম্প আঘাত হানার আগে আগাম বার্তা জারি করার জন্যই এই শেক অ্যালার্ট পদ্ধতি ডিজাইন করা হয়েছে এবং ইউএস জিওলজিক্যাল সার্ভে এবং ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এটি তৈরি করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি গবেষণাগার থেকে পেগি হেলভে বলেন,
Earthquake early warning is the effort to characterize an earthquake really, really quickly after it starts. This earthquake started and it's big.
এই ভূমিকম্পের আগাম বার্তা এমন একটি প্রয়াস যেটি ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষজনকে জানিয়ে দিচ্ছে যে শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি যে কত বড় ভূমিকম্প হতে চলেছে সেটি সম্বন্ধে মানুষকে অবহিত করছে। এই শেক অ্যালার্ট পদ্ধতিটি কতগুলি সেন্সরের সমন্বয়ে তৈরি এবং ভূমিকম্প থেকে উদ্ভূত কম্পনগুলি মাটির ভেতর দিয়ে যখন যাচ্ছে তখনই ভূমিকম্প হতে শুরু করছে এবং এই যন্ত্রটি তখন এটিকে চিহ্নিত করে প্রাথমিক সতর্কবার্তা জারি করে দিচ্ছে। এটি সিসমোমিটারের সাহায্যে ভূমিকম্পনকে শনাক্ত করে আবার সেই ভূমিকম্পের পরিমাপ করাও সম্ভব হচ্ছে। পেগি হেলভেক আরো বলেন,
ইউ সি ওভার হিয়ার অন দ্য সাইড আর দ্য সাইজমিক ইকুইপমেন্ট ফর দ্য নেক্সট 7 আর্থকুয়েক আর্লি ওয়ার্নিং স্টেশনস, আ সাইজমোমিটার, দিস ইজ দ্য হাই রেজোলিউশন ভেরি সেনসিটিভ ইনস্ট্রুমেন্ট, দিস ইজ অ্যান অ্যাক্সেলারোমিটার।
এটি একটি অত্যন্ত সংবেদনশীল যন্ত্র এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাক্সেলোমিটারের সাহায্যে খুব উচ্চ মানের ছবি দিয়ে ভূকম্পনের তীব্রতা পরিমাপ করা সক্ষম হচ্ছে। তিনি আরো বলেন,
উই হ্যাভ সেন্সরস দ্যাট আর ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য সারফেস, বাট দেন উই হ্যাভ অ্যালগোরিদমস দ্যাট রিকগনাইজ দ্য শেপ অফ দ্য ফল্ট ডিসরাপটিং দ্য actual area of rupture that's slipping, and that's what's unique. None of the other systems have anything.
আমাদের এই যন্ত্রটির সঙ্গে যে সেন্সর রয়েছে তাকে সমগ্র সারফেস অর্থাৎ জায়গা জুড়ে বিতরণ করা হয় এবং এরপরে আমাদের সেন্সরগুলি অ্যালগোরিদমের সাহায্যে মাটিতে যে ফাটলটি হয়েছে সেটির আকৃতি শনাক্ত করতে থাকে এবং কতটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে সেটিও মাপতে থাকে। এর আগে ভূকম্পনের তীব্রতা মাপার জন্য যেসব যন্ত্র আবিষ্কার করা হয়েছিল তার কোনোটিতেই কিন্তু এরকম ব্যবস্থা নেই এবং সেই দিক থেকে বলতে গেলে এই শেক অ্যালার্ট 2 কিন্তু সত্যি অনন্য এক পদ্ধতি। সুতরাং পরিশেষে এটাই বলা যায় যে সবার জন্য, বিশেষ করে যে সমস্ত মানুষেরা ভূমিকম্পের ফলে ফাটল দেখা দিয়েছে তার নিকটবর্তী অঞ্চলগুলিতে বসবাস করছেন, তাদেরকে সুরক্ষার জন্য এই যন্ত্রটি কিন্তু খুবই সাহায্য করবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।
আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.